10 ফেব্রুয়ারি 2017 তরজুমান কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুম এর জুমার পূর্বের মজলিসে বয়ান।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা আল্লাযীনা ইসতাফা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নির্দেশ দেন মহান রব্বুল আলামিন এবং এতটা বিস্ময়কর ভাষায় এবং ভঙ্গিতে আল্লাহ পাক বলেন, মানো আমাকে আমার রসুলকে তাহলে তোমরা কামিয়াব। দুইটা বিষয়কে একসঙ্গে আল্লাহ পাক যোগ করছেন, আতিউল্লাহ ওয়ার রসুল লাআল্লাকুম তুরহামুন, তোমরা মানবে আল্লাহকে, তোমরা মানো আল্লাহকে, মানো এবং মানো আমাকে এবং আমার রসুলকে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। বোঝা গেল যে আল্লাহর হুকুমগুলো মানা জরুরি এবং রসুল্লাহ সাল্লাহ ইসলাম শরীয়তের কোরআন সুন্নার যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও মানা জরুরি। দুইটার মধ্যেই মুসলমানের কামিয়াবি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সময় এমনটা ছিল, তারা মানে অপেক্ষা করতেন যে রসুল আমাদেরকে কি দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে কি দেন, কোন কোন বিষয় নিষেধ করেন। দিন রাত তাদের এই অপেক্ষা থাকতো এবং তারা নীতি থাকতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। কিন্তু আমাদের এই যুগটা এমন, আমাদের এই সময়টা এমন যে আমরা শুনতে থাকি, হয়তো বা অনেকে শুনতেও পছন্দ করি না, অনেকে শোনাটার প্রতিও আমাদের আগ্রহ কম অথবা একদম আগ্রহ নাই। সব রকমেরই মুসলমান আছেন। আল্লাহ পাক আমাদেরকে দিনের কথা শোনার জন্য ব্যাকুলতা নসিব করেন, কারণ দিনের কথা শুনবার নবীর নিকট থেকে ওলামায়ে দিন থেকে দিনের কথা শুনবার আগ্রহ হারানো বড় বিপদের কারণ। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ওদের তো ভিতরে অন্তর আছে কিন্তু এই অন্তর আমার কথা বোঝে না, ওদের কান আছে কিন্তু আমার কথা শুনে না, ওদের চোখ আছে কিন্তু আমার যে কথা, আমার হক পথ সেটা নূরওয়ালা পথ ওরা চোখে দেখে না। এজন্য যেখানে আল্লাহর দিন পাওয়া যায়, সহি ইলম পাওয়া যায়, সহি সুন্নতের তালিম পাওয়া যায়, সেখানে না বসা, না উঠা, না শোনা, এটা কোনোই মঙ্গলের লক্ষণ না। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বলু যা বলছেন সব হিদায়তের কথা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সব হিদায়তের কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সুন্নাহ এটা ইসলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আমার রাসূল যে চারটা কাজ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এর দুই ব্যাখ্যা। একটা হলো যে কোরআনে পাকের আয়াতসমূহ তিনি বিশুদ্ধভাবে পড়ে পড়ে শোনার এবং শিক্ষা দান করেন যে কিভাবে তেলাওয়াত করতে হবে। জিবরিল আমিন যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তেলাওয়াত করছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে তেলাওয়াত করতেন সাহাবিদের সামনে, হুবহু সেভাবে সাহাবায়ে কেরাম তেলাওয়াত করার জন্য চেষ্টা করতেন। এই ব্যাপারে যে সবচেয়ে বেশি কামিয়াব ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গভীর রাতে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র ঘর থেকে যখন বের হলেন, তো তাদের দুজনের সঙ্গে মাঝে মাঝে এরকম প্রায় প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর কোনো মশওয়ারা করতেন, অন্য কাউকে সেখানে সাথে রাখতেন না। বের হওয়ার পরে দেখেন যে মসজিদে নববীর দিক থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ আসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে লক্ষ্য করলেন, তো দেখলেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। তখন ওই দুই সাহাবি আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা জাগে, যে ব্যক্তি চায় যে আমি সেভাবে কোরআন তেলাওয়াত করব যেভাবে জিবরিল আমিন আপনার সামনে তেলাওয়াত করছেন, যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছে সেইভাবে তেলাওয়াত করতে যদি কেউ চায় আবদুল্লাহ ইবনে মাসউদের মতো তেলাওয়াত করুক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরআন পড়ো, ইকরাউল কোরআন আলা লুহুনিল আরব। হ্যাঁ, যে আরবের কারি সাহেবরা আরবের উলামায়ে দিন কোরআন কীভাবে তেলাওয়াত করেন সেটা দেখো, তাদের লেহজা সেটা, তাদের বাচনভঙ্গি উচ্চারণ ভঙ্গি সেটা তোমরা ফলো করো। আমাদের এখানে কত রকমের যে কোরআন তেলাওয়াতের তরিকা লোকেরা বাইর করে, হ্যাঁ, এক একজনে এক এক জায়গার থেকে এরকম সুর তৈরি করে কোরআন শরীফ তেলাওয়াতের। আরে কোরআন নিজের সৌন্দর্যই নিজে এত সুন্দর, হ্যাঁ, এটাকে নতুন কোনো সুর দিয়ে সুন্দর করার দরকার হয় না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসসুল হাসসুল কোরআন বি আসওয়াতিকুম, তোমাদের সুন্দর আওয়াজে কোরআন পড়বা যাতে কোরআনের সৌন্দর্য খুব ফুটে ওঠে। তো কোরআনের কোরআনকে সুন্দর আওয়াজে পড়া এটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। যাই হোক, তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনটা এটা পুরোটাই ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার সঙ্গে থাকা, তার যে কোনো কথার সঙ্গে থাকা, তার যে কোনো নমুনার সঙ্গে থাকা, মানে ইসলামের সঙ্গে থাকা, ইসলামের মধ্যে থাকা, ইসলামের মধ্যে থাকা। আর ইসলাম সেই জিনিস যে যে ইসলাম আনলেই জীবনে সে কামিয়াব। আল্লাহ পাক বলেন যে আমাকে ভয় করার মতো ভয় করবা, আর তোমার কাজ হলো এইভাবে জিন্দগি কাটাবা যখন শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আসে, মৃত্যুর সময় আসে, যে কামিল ইসলাম সহজন্য তুমি আমার নিকট আসতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এই ইসলাম এমন একটা জিনিস যে জীবনের সর্বক্ষেত্রে কেবলই আনুগত্যের জন্য, আল্লাহ এবং রসুলের কথা মানার জন্য, নেওয়ার জন্য এক বেচাইনি, এক ব্যাকুলতা ভিতরে যেন থাকে, যে আল্লাহ আল্লাহ রসুলের কথা পাবো এটাকে সমস্ত রাজা বাদশার ধনের চেয়ে, হ্যাঁ, সিংহাসনের চেয়ে বেশি আমি কদর করব। এইরকম তো হয় মুসলমানের জীবন। এখন মুসলমানদের কি হলো যে মুসলমানরা যে যেখানেই আছে অনেক মুসলমানই নিজের যা আছে এইটুকু নিয়ে খুব খুশি সন্তুষ্ট, অথচ ধন দৌলতের ব্যাপারে এইরকমটা সন্তুষ্ট কাউকে কাকে পাওয়া যায়, কাউকে পাওয়া যায় না। মানে একটা তুষ্টি, খুব তুষ্ট হয়ে যায় মানুষ যে আমি অনেক আগে গেছি, অথচ ধন দৌলতের ব্যাপারে হাজার হাজার কোটি টাকাও যার উপার্জন হয়ে গেছে সে আরও নেওয়ার জন্য বেচেন হয়ে যায়। হাজার কোটি টাকা সত্ত্বেও বলতে থাকে গরিব মানুষ, দোয়া করবেন আপনারা, হাজার কোটির মালিক তারপরও তিনি গরিব মানুষ। হ্যাঁ, জিজ্ঞেস করলে বলে যে কোনো কেউ সাহায্যের জন্য আসলে তো বলে যে হাতের টাকা নেই, একদমই হাত খালি, একদমই হাত খালি, পয়সা সব ব্যবসার মধ্যে লাগানো, কাজে লাগানো, কোনোটা বিল্ডিংয়ের ভিতরে, কোনোটা আছে এই জমিনের ভিতরে ল্যান্ড ব্যবসা করে, তো হাত হাত খালি, হাজার হাজার কোটি মালিক হওয়ার সত্ত্বেও সে ভিক্ষুক মিসকিন। এরকম একটা অভাব বোধ তার মধ্যে আছে, অভাবের বোধ অনুভূতি তার মধ্যে আছে। তো হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরাল মুলুক বি আদনা দ্বীন, আরাল মুলুক বি আদনা দ্বীন কদ কানাউ ওয়ামা আরাহুম রাজু বিল আইশি বিদ্দুয়ানি। আমি দুনিয়ার রাজা বাদশাহ প্রতাপশালী প্রভাবশালীদেরকে দেখি কি আল্লাহর দিন একটুখানি তার মধ্যে আসলে সে একদম উৎফুল্ল খুশি, এ নিয়ে একদম তুষ্ট যে খুব খুব আমি ইসলাম নিয়ে আসি, আমি ইসলামের হাজার খেদমত করে ফেলছি এইসব। ওমা আরাহুম রাজু বিল আইসি বিদ্দুয়ানি, যে দিনের দুনিয়া এবং টাকা পয়সার ক্ষেত্রে, ধন দৌলতের ক্ষেত্রে তাদেরকে দেখা যায় না যে এরকম অল্প নিয়ে তারা খুশি, অল্প নিয়ে তারা এতটা উৎফুল্ল। হুজরতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির দিকে কেউ মানে এই শেরটা ইমাম গাজালির বলে কেউ মনে করেন, কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহর কিতাবে আমার দেখার তৌফিক হয়েছে যে এটা অন্য কোনো বুজুর্গের ছন্দ যেটা ইমাম গাজালি রহমতুল্লাহ তার কিতাবে উল্লেখ করছেন। যাই হোক, হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে যে বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন তার অর্থ কি, যে দুনিয়া আল্লাপাক যতটুকু দিলেন এটাও আল্লাপাকের নেয়ামত, এর শুকর করো, কদর করো। আর তার তরিকা হলো যে আয় করো আল্লাহর খুশির পথে, ব্যয় করো আল্লাপাকের খুশির পথে। হ্যাঁ, কেয়ামতের দিন যে সকল বিষয়ে শক্তভাবে প্রশ্ন হবে, সওয়াল হবে, তার মধ্যে একটা হচ্ছে যে আয় কোন পথে এবং ব্যয় কোন পথে। আফসোসের কথা, এখন আয়েরও চিন্তা নেই, ব্যয়েরও চিন্তা নেই। হ্যাঁ, যে হাজার হাজার ঘুষ সুদ, তমাম অন্যায় অনাচার ভেজাল এবং পরের হক নষ্ট করে নিজের সম্পদ সম্পদের কারি গড়া, এরপরে কিছু জাকাত সদকা দান খয়রাত, তার কিছু হজ উমরা নিজে করা, কিছু লোকদের দিয়ে করায় ফেললে লোকেরা মনে করে আমার সম্পদ পবিত্র হয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা, এরকম কোনো বিধান তো ইসলামে নাই যে একটা মানুষ অন্যায় পথে সম্পদ আহরণ করবে, সুদ ঘুষে সব টাকা সব কিছু আহরণ করতে থাকবে, আর কিছু মসজিদে মাদ্রাসায় গরিব মিসকিনকে দান করে দিলে তার সম্পদ এবং জীবন শুদ্ধ হবে, এমন কোনো কথা নাই। যে মানুষের যেটা হোক সেটা মানুষের নিকট পৌঁছে দেওয়া অবশ্যই কর্তব্য, অবশ্য কর্তব্য, যার হক তাকে দিতেই হবে। ইসলামের দুইটা বিভাগ, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক, মাকলুকের হক। মাকলুকের হক বলতে এই সারা পৃথিবীর যত মাকলুক আছে সকলেরই হক আছে। মানুষের হক যদি নষ্ট করে থাকে তাহলে সেই হক তাকে হয় পৌঁছে দেওয়া, আর না হলে আন্তরিকভাবে সে ক্ষমা করে, এইভাবে তার থেকে ক্ষমা নিয়ে নেওয়া, গায়ের জোরে ক্ষমা নেওয়া না, হে তুই মাফ করে দে আমি তোর এরকম সম্পদ হরণ করছিলাম এখন আর দিতে পারতেছি না, কী কস তুই। ওই লোক ডরে ভয়ে কয় স্যার স্যার আর দেওয়া লাগবে না স্যার, সব বল যে মাফ করে দিই স্যার, মাফ করে দিই স্যার, এটা কোনো ক্ষমা নয়, তো তোমার শক্তি প্রয়োগ। আর যদি মানুষের হক না হয় বরং অন্য কোনো জীব জন্তুর ব্যাপার হয়, যেমন কোনো একটা কুকুর ধরে মার দিছিল, এটাও অপরাধ, সঙ্গীন অপরাধ, কোনো গরু ছাগলকে মারছিল না, কষ্ট দিছিল, এরকম যদি হয় তাহলে তার জন্য শরীয়তের বিধান হলো যে ওই মাখলুকের সঙ্গে আপনি কখনো এমন ব্যবহার করবেন যাতে ওর মনটা খুশি হয়ে যায়। যেমন একটা গরুর আপনি মারধর করলেন, এখন আপনার অনুভূতি জাগলো এটা একটা মানুষের কাজ করলাম। অনেকে গরুরে বাড়িতে নেওয়ার সময় খড়ে নেওয়ার সময় গালাগালি, ওর মা বোন তুলেও গালাগালি করতে থাকে, যা তা বলতে থাকে। মানুষ যখন নিচে নামে তো মানুষ পশুরও অদম হয়ে যায় যে একটা গরু এটারে গালাগালি করতেছে, কেসা আজীব মামলা। অথচ ইসলাম কত সুন্দর যে কারো মুখে গালি আসুক এটা ইসলাম পছন্দ করে না, বরং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোনো একজন মুসলিমকে গালি গালাজ করা সেটা গুনাহে কবিরা। ফুসুক মানে প্রকাশ্য গুনাহ, একটা ফাসেকে বলে আমাকে ফাসেক মানুষ। গুনাহ দুই প্রকার, এক ধরনের গুনাহ হলো যেটা অপ্রকাশ্য গুনাহ দেখা যায় না, আর এক ধরনের গুনাহ যেটা প্রকাশ্য গুনাহ। প্রকাশ্য গুনাহ করলে তখন লোকটাকে ফাসেক বলা হয়, এটা ফেস্ক এবং এই লোকটার নাম ফাসেক, কথা বোঝেন নাই। আর এটাকে বেশি ব্যাখ্যা দিতে খানিকটা মুশকিলও মনে হয়, কারণ কিছু লোক নিজের মাথা থেকে পা পর্যন্ত শরীরটাকে এতটা আল্লাহর হুকুমের বাইরে নিয়ে যান যে যেটা একদমই এই ফাসেকির আওতার মধ্যে পড়ে যায়, এমনটা তো করা আমাদের জন্য উচিত হয় না। হ্যাঁ, মুসলমানকে অন্তত দেখলে এক নজর দেখলে যেন মনে হয় যে হ্যাঁ তিনি মুসলমান, তিনি আল্লাহ এবং রসুলকে মানেন, এমনটা থাকা যে মুসলমান আর অমুসলমান দুইজনেই পাশাপাশি কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য বোঝার কোনো উপায় থাকে না, এমনটা মুসলমানের তো হওয়া উচিত না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো এইরকম কোনো মানুষ ব্যতীত অন্য কোনো মাখলুক তাদের উপরে যদি এরকম জুলুম হয়, অর্থাৎ গরু ছাগল এরকম কোনো বোব জাত তাদের উপরে কোনো জুলুম হয়ে গেলে তখন তার এতটা সেবা করা, যত্ন নেওয়া, আদর করা যেন ও খুশি হয়ে যায়। বিড়ালের উপর জুলুম হয়ে গেছে, ওর ডাইকা একটু ভালো খাইতে দিলেন, আদর টাদর করে দিলেন, গরুটাকে আদর করলেন, ওরে ঘাস টাস খাইতে দিলেন। গরুরও মারলে কিন্তু সে বুঝে যে আমার মারধর করছে, হ্যাঁ, ওই লোকটা গেলেই ভয় পায়। আমি নিজের চোখে দেখছি যে যে লোক গরুকে মার দিছে পরে আবার কাছে গেলে সে ওই গরু ভয়ে কাঁপতে থাকে এবং পিছনের দিকে সরতে থাকে। ওরও এতটুকু অনুভূতি আছে, এই লোক আমার উপর জুলুম করছে, আমার উপর আমাকে কষ্ট দিছে। এজন্য এতটা করা যাতে ওর এই আতঙ্ক এবং কষ্ট এটা দূর হয়ে যায়, ব্যাস। তো এবং আল্লাহর কাছে মাপ চাওয়া, যে কোনো বান্দার হক, যে কোনো সৃষ্টির হক নষ্ট করলে এখানে ডবল আসামি সে। আল্লাহর হক নষ্ট করলে শুধু আল্লাহর হক নষ্ট করার আসামি, আর মাখলুকের কোনো হক নষ্ট করলে, মাখলুককে কষ্ট দিলে সেখানে ডবল আসামি, ডবল অপরাধ। একটা হলো যে সে মাখলুকের হক কেন নষ্ট করলো, এই জন্য সে আসামি। আর আরেকটা হলো যে মহান রব্বুল আলমিনের যে নির্ধারিত হক সে এই আল্লাপাকের বিধান সে লঙ্ঘন করলো, আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে সে আরেকটা আসামি। কিছু অপরাধ আছে এরকম যে আপনি মামলা করলে মামলা হয়, বিচার আচার হবে, আর আপনি মামলা না করলে কিছুই হয় না। আর কিছু কেস এরকম আছে যে সরকারবাদী কেস, যে আপনি কিছু বলেন না বলেন সরকার কিন্তু এটা কেস করিয়ে বসে, এরকম হয় না। তো কোনো বান্দার হক নষ্ট করলে সেখানে আসমানি সরকার বাদী হয়ে যায়। এতটা জটিল এবং কঠিন বিষয়, কিন্তু লোকেরা লুফে নেয় পরের হক, ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ফুফুর হক নষ্ট করে, আরামসে নিজের গদি গড়ে এবং কাড়ি 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 অর্থ সম্পদ তৈরি করে আর মনে মনে খুশি হয় আমি বড় অর্থ সম্পদশালী। না, কেয়ামতের দিন সে একদম মিসকিন, অসহায়, নিঃস্ব, বরং বিপদের মধ্যে পড়বে সে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে তোমরা কি চিনো যে অসহায় কাকে বলে? আরবি থেকে মুফলেস বলে, মুফলেস, যার কোনো অর্থ সম্পদ কিচ্ছু নাই তাকে বলে মুফলেস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে সাহাবায়ে কেরাম বলেন, জি আমরা চিনি তো, মুফলেস মানে অসহায়, নিঃস্ব, নিঃস্ব ব্যক্তিকে বলে যা মাল্লা দিনার আলাহু আলা দিরহাম, যার কোনো মুদ্রা নাই, টাকা পয়সা নাই, না স্বর্ণ মুদ্রা, না স্বর্ণ মুদ্রা, না রৌপ্য মুদ্রা, মানে টাকা পয়সা তার কাছে পয়সা করি নাই, তো তাকে এই নিঃস্ব বলে, অসহায় বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এই মুহূর্তে সেটা বোঝাতে চাচ্ছি না, আমি বলতে চাই যে জিনিস সেটা হলো এই যে কিয়ামতের দিন একটা লোক আসবে, কিছু লোক এরকম হবে যে তারা আসবে আল্লাহ পাকের সম্মুখে, তারা উপস্থিত যখন হবে তো দেখা যাবে তার নামাজ, রোজা, হ্যাঁ, দান, সদকা, খেরাত, নফল আমল অসংখ্য, বহুত বহুত করছে সে, কিন্তু ওয়াতি ওয়াকাদ, হ্যাঁ, ইয়াতি ওয়াকাদ সাতামা হাজা, হ্যাঁ, সে যখন আসবে তো দেখা যাবে যে তার বিরুদ্ধে অভিযোগ, এক লোক আসছে আমারে সে গালি দিছিল, আরেকজন আসছে তারে খুন করছিল, আরেকজন আসলে তার অর্থ সম্পদ হরণ করছিল, আকালা মাল হাজা, এক একজনের বিরুদ্ধে এক একজন তার বিরুদ্ধে অভিযোগ তুলবে বিভিন্ন রকমের, সে আমারে থাপ্পড় দিছিল, সে আমাকে গালি দিছিল, সে আমার বিরুদ্ধে গীবত করছিল, সে আমার সম্পদ হরণ করছিল, সে আমার আমার কাউকে আমাকে খুন করছিল, ইত্যাদি একের পর এক অনেক এরকম তার বিরুদ্ধে যখন লোকজন অভিযোগ নিয়ে হাজির হবে, তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ফায়ুতা মিন হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি, তখন বিভিন্ন লোককে তার জীবনের যে নেক আমল, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা, হাজারো যা কিছু তার জীবনের ইবাদত, বন্দেগি, দিনী কাজ, এই বাবদ যে নেকিগুলো হয়েছিল সেগুলো তার ওই এক একজন অভিযোগকারীকে দিয়ে দেওয়া হবে, তোমার এই অভিযোগ এবং তোমার উপর এই জুলুম বাবদ নেও এই পরিমাণ নাকি, এত হাজার নাকি, এত লাখ নাকি, ইত্যাদি। তো দিতে 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 এক পর্যায়ে এরকম হবে যে সবগুলো নাকি ওই লোকের একদম শেষ হয়ে যাবে। হ্যাঁ, যখন নাকি সব নাকি শেষ, এখন কিভাবে ওদের পাওনা চুকানো হবে, তখন ওই লোকগুলো আবার যে অন্যায় করছিল, গুনাহ করছিল, সেই গুনাহ সমূহ এক একটা পাওনা বাবদ, এক একটা খাত বাবদ ওই লোকের গুনাহ এই লোকের গর্দানে চাপানো হবে। অবশেষে দেখা যাবে যে এই লোকের নেকি তো কিছু নাই, শুধু গুনাহ আর গুনাহ। অতএব যার গুনাহ বেশি হবে, ভারী হবে নেকির চেয়ে, তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে প্রকৃত নিশ্চয় ব্যক্তিতে এই ব্যক্তি ছিল অনেক, কিন্তু থাকার পরও কিছুই নেই। এজন্য আমার ভাইয়েরা, চব্বিশটা ঘন্টা আমাদের এইভাবে চলা উচিত যে আমার চক্ষুতে ইসলাম থাকে, আমার জবানে ইসলাম থাকে, আমার কানে ইসলাম থাকে, আমার নাকে ইসলাম থাকে, আমার হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে ইসলাম থাকে, আমার অনুভূতিতে চিন্তায় ফিকিরের মধ্যে ইসলাম থাকে। বাইরে ভদ্রলোক খুব সাধু, একদমই পরেজগার মুত্তাকি, বহুত দিনদার, একদম ফেরেস্তার নজরে যেন ঈর্ষণীয় এমনটা জীবন, কিন্তু ভিতরে কুটিলতা, অমুকের বিরুদ্ধে নানান কুচিন্তা, অমুকের ক্ষতির চিন্তা, অমুককে লাঞ্ছিত করার চিন্তা, অপমান করার চিন্তা, তুচ্ছ তাচ্ছিল্য করার চিন্তা, অথবা দুনিয়ার কোনো হারাম বস্তুর প্রতি কোনো হারাম খায়েশকে ইচ্ছাকৃতভাবে ভিতরে লালন করে, হারাম চিন্তা ভাবনাকে ভিতরে লালন করতে থাকে, তো বাইরে তো কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু পবিত্র কোরআনে বলেন, ইয়া আলামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, তোমাদের চক্ষু কখন অপরাধে লিপ্ত হয়, খেয়ানত করে, সেটা তো আমি আল্লাহ জানি, এবং তোমাদের অন্তরে কিসব অন্যায় এবং হারাম জিনিস পাকাইতে থাকো, জল্পনা কল্পনা, সেগুলোও আমি জানি, তার মানে এর শাস্তি হবে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম। তবে এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া উচিত, সেটা হলো যে একটা হলো যে ইচ্ছাকৃতভাবে প্রোগ্রাম করে নিজের মনে এই সকল চিন্তা ভাবনা করা যে কীভাবে এই দলিলটা করলে বোনের হক বা ভাইয়ের হক নষ্ট করে আমি একটু ধনী হইতে পারি, আমার সম্পদ বাড়াইতে পারি, এরকম মনের ভিতরে ইচ্ছাকৃত কল্পনা জল্পনা, ইচ্ছাকৃতভাবে প্ল্যান প্রোগ্রাম বানানো, এটা কিন্তু গুনাহে কবিরা, ভয়ঙ্কর গুনাহ। আরেকটা হলো এমনি অটোমেটিকলি আপনাতেই শয়তানের পক্ষ থেকে ফোকাস মারার কারণে খামো খাম মনে আসে, যদি দেখতাম ওই মেয়ে লোকটার চেহারা, দেখি একটু, এই যদি ওর সম্পদটা হরণ করে তাহলে আমার অনেক সুবিধা হয়, যদি এই দোকানটার বাকি অর্ধেক দখল করতে পারি যে কোনো কৌশলে, তা আমার দোকানটা বড় হয়, কিন্তু তখনই আবার মনে পড়ে কিন্তু আল্লাহ তো নারাজ হবেন, তা আমি এটা কিভাবে করি, তা আগের যে খেয়ালটা আসছিল এটা ইচ্ছাকৃত না, অনিচ্ছায় অন্তরে ভাসছিল, এটা শয়তানের পক্ষ থেকে, এইটার কারণে কোনোই গুনাহ হবে না। অনিচ্ছাকৃত লাখো কোটি বারো যদি বাজে খেয়াল অন্তরে আসে, এর দ্বারা এক বিন্দুও গুনাহ হবে না, শুনতেছেন? হ্যাঁ, যদি সেই শুধু সেই কথাগুলো মনে পড়ার পর এখন আবার সেই কথাটা অন্তরে স্থান দিল, এই একটা জিনিস ভালো বুদ্ধি মাথায় যাচ্ছে, তো পরে এইটাকে নিয়ে এখন ধান্দা করতেছে, এখন অনিচ্ছাকৃত কল্পনা ভিতরে জাগবার পর এটাকে স্থান দিয়ে এইটার ভিত্তির উপরে আবার প্ল্যান তৈরির চেষ্টা করলে সেটাও গুনাহ কবিরা। আর অনিচ্ছাকৃতভাবে এক মুহূর্তের মধ্যে দশ লক্ষ বারো যদি বাজে চিন্তা অন্তরে আসে কিন্তু সে কষ্ট পায়, আহা এইসব কথা মনে আসে, তাহলে শুধু যে গুনাহ হবে না তা না, সে যে কষ্ট পাইল মনে মনে, আহা এইসব বাজে কথা খেয়াল আসে, উফ কি করি, তো এই যে ভিতরে ঈমানের কারণে আল্লাহর সঙ্গে সম্পর্কের কারণে আখেরাতের ভয় এবং ফিকিরের কারণে তার মধ্যে কষ্টের বোধ আছে, এই কারণে মুহূর্তে মুহূর্তে তার মর্তবা বাড়তে থাকবে। এই জন্য মসজিদের মধ্যে নামাজ পড়লে যেরকম মর্তবা বাড়ে, হ্যাঁ না, ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করলে, নামাজ পড়লে মর্তবা বাড়ে, দান সদকা করলে মর্তবা বাড়ে, অনুরূপভাবে কোনো ঈমানওয়ালা বান্দার যে কোনো রকমের অনিচ্ছাকৃত কষ্ট হইল সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয়, মর্তবা বাড়ে। আপনার ছোট বাচ্চা হঠাৎ করে একদম ধ্রামসে রাস্তার মধ্যে পড়ে গেছে, হাঁটুতে ছাল টাল উঠে গেছে, খুব আঘাত পাইছে, কাঁদতেছে, আপনি কি দাঁড়ায় থাকেন চুপচাপ যে উঠ 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 এরকম বলেন? কোনো বাবা মা কোনো প্রিয়জন আপনজন এমনটা কি করতে পারে? দৌড়ে গিয়ে তার সাহায্য করে, ও কি হলো, কোথায় কোথায় ব্যথা হয়েছে, নিজেই মুছে রুছে দেয়, টিস্যু আনে পাতলা আরামদায়ক পায়, সেটা দিয়ে রক্ত রক্ত মুছে দেয়, তারে হয়তো উঠতে পারতেছে না, ধরে উঠায়, তারপরে কোলে তুলে বাসায় নিয়ে যায়, অথবা হসপিটাল নিতে হলে তাড়াতাড়ি নিজেই নিয়ে যায়। আপনি তো, আপনি আমি একজন বান্দা, মাখলুক, মাখলুকের অন্তরে এক প্রিয়জনের কষ্টের কারণে এতটা মায়া উথলে উঠে যে যতক্ষণ না তাকে শান্ত করা যায়, তো মহান রব্বুল আলামিনের তার প্রতিটি বান্দার প্রতি মায়া এর থেকে অনেক অনেক বেশি। এই জন্য কোন ঈমানওয়ালা বান্দার অনিচ্ছাকৃতভাবে কোনো কষ্ট হলো, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন, যদি তার সে একটা কাটাও ফুটে, গুনাহ মাফ হয়, মর্তবা বাড়ে। যে কোনো রকমের পেরেশানি একটা হলো, খামোখা কোত্থেকে যেটা আসলো তো কে জানে, বাস একটা বিড়াল ঘাম সাইসা পড়লো গায়ের উপরে, ওই ছিল উপরে ঘরের ওই কি এটা মাচা না কি বলে, হ্যাঁ এরকম থাকে না, ঘরের নিচে সিলিং, ওর ভিতরে অনেক সময় বিড়াল টিড়াল হঠাৎ এসে পড়ছে, আপনি তো ভাবতেও পারেন নাই, তো একটা পোকামাকড়ই পড়লো আর পেরেশানি, খালি একটা তেলাগোপা গায়ে পড়ছে, ওর আল্লাহরে অনেকে ভীষণ ভয় পায়, এইটুকু পেরেশানির কারণেও আল্লাহ পাক তাকে নেকি দেন এবং তার মর্তবা বাড়ায় দেন। তাহলে এই বান্দা, যেই বান্দা এরকম মনের মধ্যে অনিচ্ছাকৃতভাবে আজে বাজে হাজারো কথা আসে, নামাজে দাঁড়াইলেই দোকানপাট এটা সেটা সদরঘাট কমলাপুর স্টেশন আরো কত কি, হ্যাঁ না মংলা বন্দর, অথচ তখন বিরক্ত লাগে, কষ্টবোধ হয়েছে কি এসব, এই যে অনিচ্ছাকৃত আসলো, আসলো কোথেকে, লাইট মারলে যেরকম আলো দূর দূর পর্যন্ত পৌঁছে, সে লাইটটাকে ওই যে ওয়ালের উপর পড়ছিল, ওয়াল বেচারার তো কোনো দোষ নাই, সে দেওয়াল বেচারা তো আর নিজে লাইটের কোনো কাজ করেনি, এটা যে মারছিল তার কারণে লাইট এখানে পড়ছে। অনুরূপভাবে অনিচ্ছাকৃত ওই বাজে কল্পনাগুলো দূর থেকে শয়তান লাইট মারে, সেটার ফোকাস এখানে পড়ে, এই জন্য এই বন্দার কোনোই দোষ নাই, এর নাম ওয়াসওয়াসা, অনিচ্ছাকৃত খেয়াল এবং জল্পনা, এর কারণে কোনো দোষ নাই, বরং এই কারণে বন্দার যে কষ্ট বোধ হলো, পেরেশানি বোধ হলো, আল্লাহ পাক এর কারণে মর্তবা দান করবেন। এরকম ক্ষেত্রে এরকম মনে করা চাই, এক বুজুর্গ পরামর্শ দিয়েছেন যে তখন তুমি মনে করবে কি, আল্লাহ এই ছোট্ট একটা দিল সাগরকে সাগর, দরিয়াকে দরিয়ার ভিতরে ভাসতেই থাকে কেন, কি আপনার আশ্চর্যের কুদরতের কারখানা, কি বিস্ময়কর কুদরতের কারখানা, তো তখন সব শয়তান মাথা পিটাইতে থাকবে, আমি ওর ধোকা দিয়ে নষ্ট করতে চাইলাম আর ও কিনা বলো যে এইটা নাকি কুদরতের কারখানা, এটা এইখানে আল্লাহর কুদরত দেখে, তাহলে তো আমার প্রোগ্রাম সব ভণ্ডুল হয়ে গেলো, তছনছ হয়ে গেলো। আমার ভাইরা, আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের শিক্ষা, রসুল সাল্লাহ আলাইস্লামের আদর্শ সুন্না, এটাকে ধারণ করা, গ্রহণ করা, এটাকে এই সম্পদকে আরো বাড়ানোর জন্য চেষ্টা করা, আমরা ভালো হই, আমাদের ঘরের লোকজন ভালো হয়, আমরা সকলে দিনদার হই, নামাজওয়ালা হই, সুন্নতওয়ালা হই, তাকওয়াওয়ালা হই, যেখানে আছি সেখানেই না থাকি। অনেকে অনেক মেয়ে লোকেরা এরকম মনে করতে থাকেন যে আমরা জানলাতে পর্দা দিলাম না, একটু আলো বাতাস আসবে, এখন দেখলে মানুষের দোষ, বাইরের থেকে যদি দেখা যায় তাকাবে কেন ওইদিকে, রাস্তার পাশে যেখানে মানুষের চলাচল হয় তো সেখানে এরকম জানলার পর্দা সরাইয়া দিয়ে বসে থাকা আর মনে মনে ভাবা সে দেখলে কেন তার গুণা, আমার তো গুণা নেই, তো আমার গুণা কেন হবে না, কারণ আমি তো তাকে সুযোগ করে দিলাম দেখার জন্য। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এইরকম ধোকা যাতে মানুষ না পড়ে সেজন্য পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে ব্যক্তি ভিন্ন নারীর নজর করে তো ইচ্ছাকৃত ভাবে তার প্রতিও আল্লাহর লানত হয়, আল্লাহ নারাজ হন, আর ওল মঞ্জুরাই লেহে যে নারী নিজেকে দেখার সুযোগ করে দেয় তো তার উপরও আল্লাহ পাকের লানত হয়। শুনতেছেন ভাইয়েরা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদের সকলকে ইসলাম মোতাবেক, দিন মোতাবেক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত মোতাবেক চলার জন্য বেচাইনি বিকুলতা দান করেন, আর এই সম্পদকে প্রতিদিন আরো বাড়ানোর জন্য ফিকির করি, আমার জিকির বাড়ে, আমার আল্লাহর সঙ্গে মহব্বত বাড়ে, আখেরাতের ভয় বাড়ে, আল্লাহর ভয় অন্তর আরো বেশি পয়দা হয়, আগের থেকে মহব্বত, আগে যে পরিমাণ মহব্বত ছিল সেটা আমি অনুভব করতে থাকি আলহামদুলিল্লাহ, আগের থেকে এমন আল্লাহ ভয় আরো বেশি, আরো বেশি ডর লাগে, ভয় লাগে এরকম, আর যে পরিমাণ গুণা আগে ছাড়তে পারছিলাম আলহামদুলিল্লাহ এখন আরো আল্লাহর রহমতে আগে বারবার তৌফিক হয়েছে, এরকম একটা প্রতিযোগিতাপূর্ণ অবস্থা নিজের মধ্যে তৈরি করা। সারাটা জীবন হযরত উমর চেষ্টা করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একটা কাজে আমলে এই মানে ওনার চেয়ে আগে বাড়তে পারেন কিনা, যে আমি হযরত আবু বকরের আগে চলে গেলাম, কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যে তোমরা প্রতিযোগিতা করো, এটা আমি একটু দেখতে চাই কে কে প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা হও যে দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমি অমুকের চেয়ে আগে বাড়বো, এই প্রতিযোগিতা করে আমাকে দেখাও, আমি দেখতে চাই। তো সাহাবায়ে কেরাম তো কোরআন বুঝতেন, সেই মোতাবেক নিজেকে আল্লাহর সামনে পেশ করার চেষ্টাও করতেন। হযরত উমর বলেন যে সারা জীবন চেষ্টা করলাম, এমন একটা বিষয় পাইলাম না যেখানে আবু বকরকে আমি পিছিয়ে ফেলতে পারলাম, আমি আগে যেতে পারলাম। তাহলে হযরত আবু বকর কি ছিলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সাহাবাদের এই সুন্দর আখলাক, এই নূর ভরার প্রতিযোগিতা আমাদের জীবনও দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکونو پرانتو تھے کے نیومیتو نیز نیز موبائلیر ہواٹس ایپے پاور جنو جگازو کرو نئی نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয় প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে তারপর কন্ট্যাক্ট তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।